আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আবার আমাদের সুযোগ দিলেন যেন আমরা প্রভুর প্রশংসার্থে, প্রভুর গৌরবার্থে আমরা একটা পাঠ আলোচনা করি। এবং আলোচনার পূর্বে আমরা একটা গান করি, এবং এই গানের বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, সেই প্রসঙ্গে। আসুন আমরা গানটা করি। এসো সবে গাহি বিজয় গান, মর জয়ী যীশু রাজার জয় জয় গান, মর জয়ী যীশু রাজার জয় জয় গান। মৃত্যুর বাঁধন ছিন্ন হলো, রুদ্ধ কবর খুলে গেল, মৃত্যুর বাঁধন ছিন্ন হলো, রুদ্ধ কবর খুলে গেল, যীশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, যীশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, জয় উল্লাসে গাহি জয় গান, যীশু রাজার জয় জয় গান, মরণজয়ী যীশু রাজার জয় জয় গান। আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হলেন, এবং ক্রুশের মৃত্যু সম্পর্কে, যীশুর পুনরুত্থান সম্পর্কে, এবং পুনরুত্থান পরবর্তী জীবন এবং স্বর্গে উন্নীত হওয়ার পূর্ববর্তী সময়টা বিভিন্নভাবে বিভিন্ন সময় অতিবাহিত করা হয়েছে, আর আজকে আমাদের সেটাই আলোচনার বিষয়বস্তু, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে কিছু আলোচনা। আর আলোচনার প্রথমে আমরা প্রার্থনায় যাব। আমাদের সঙ্গে আমাদের ভাই ডেভিড আনসারি রয়েছেন, এবং তার সাথে আমরা প্রার্থনা যাব, এবং প্রার্থনার পরে আমরা আমাদের আলোচনা শুরু করব।
আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। আবার একটা সুযোগ দিয়েছো তুমি আমাদেরকে, যেন তোমার বাক্য নিয়ে আমরা আলাপ করি, এবং সেই বাক্যর কাছ থেকে যেন আমরা আরো শিখতে পারি। বিশেষ করে আমরা যে আলোচনা করব, এই আলোচনার মাধ্যমে যেন আরো অনেক মানুষ তোমার বাক্য নিয়ে শিখতে পারে, এবং তারা বুঝতে পারে, এবং তোমাকে বিশ্বাস করতে পারে। সেরূপ তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন এই বাক্য তাদের হৃদয়ে অন্তরে গেঁথে যায়, এবং তারা তোমাকে বিশ্বাস করে। প্রভু, যারা শুনবে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে শোনার সুযোগ দাও প্রভু। এমনিভাবে আজকের দিনে বার গ্রহণ করা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন,
আমেন। আজকে আমরা যে পাঠটি নিয়ে কথা বলবো সেই পাঠটি হচ্ছে যীশুর ক্রুশীয় মৃত্যুর পর তার কি হয়েছিল সেই বিষয়ে জানা। সো আমরা কয়েকটি বাইবেল পাঠ করব, পথ পাঠ করব, এবং সেই বাইবেল পাঠের সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব, এবং এর পরে আমরা আরো কিছু আলোচনা করব বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আলোচনার মাধ্যমে। সো প্রথমে আমরা যোহন দুই অধ্যায় এক থেকে নয় পদ আমরা পাঠ করব। আমাদের ভাই ডেভিড আনসারি যিনি পাঠ করবেন, যোহন দুই অধ্যায় এক থেকে নয় পদ।
সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার তাকিতে তাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরান হইয়াছে। তখন তিনি দৌড়াইয়া শিমন পিতরের নিকটে এবং যীশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়াইলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন, এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। শিমন পিতরও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহার সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গোটাইয়া রাখা হইয়াছে। পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্যে হইতে তাহাকে উঠিতে হইবে। আমেন।
আমেন। এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয় একটা প্রত্যক্ষ সাক্ষী আমরা দেখতে পাচ্ছি, যে শিষ্যেরা তারা গেল প্রথমে মগদলিনী মরিয়ম, যিনি অতি প্রত্যুষে যেখানে যীশুকে কবর দেওয়া হয়েছিল সেখানে তিনি গেলেন এবং দেখতে পেলেন যে পাথরখানা কবর থেকে সরানো হয়েছিল। কারণ এটা তাদের একটা দুশ্চিন্তা ছিল যে কিভাবে পাথরখানা সরানো হবে, কারণ পাথরখানা খুব ভারী ছিল, বড় ছিল, সুতরাং মহিলার পক্ষে বা মহিলাদের পক্ষে পাথরখানা সরিয়ে যীশুর দেহে কোন সুগন্ধি দ্রব্য দেওয়াটা সম্ভব ছিল না, তাই তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল। কিন্তু যখন কবরের কাছে গিয়ে পৌঁছালো তখন দেখল যে পাথরখানা কবরের মুখ থেকে সরানো গেল, এবং সেই অবস্থা দেখে তখন তিনি দৌড়িয়ে তিনি শিষ্যদের কাছে চলে আসলেন, শিষ্যরা যেখানে ছিল। কারণ ঘটনা হচ্ছে যখন যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হল, কবর দেওয়া হল, তখন শিষ্যেরা তার সঙ্গে শিষ্য যারা ছিল, সহশিষ্য শিষ্যা যারা ছিল, তারা সবাই জেরুসালেমে একটা ঘরের মধ্যে তারা ছিল, কারণ তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল, কারণ তাদের নেতা বা লিডারকে তুলে নেওয়া হয়েছে, সেই জন্য তারা একটা ঘরের মধ্যে লুকায়িত ছিল। আর এই মগদলিনী মরিয়ম তিনি সেখানে গিয়ে তাদেরকে খবর দিলেন এবং তারা এসে যা দেখল সেটা আমরা দেখলাম, যে পিতর কবরের মধ্যে ঢুকলেন এবং তিনি কবরের যীশুর গায়ে যে সমস্ত কাপড় চোপড় দেওয়া হয়েছিল সেই কাপড়গুলা কিভাবে একসঙ্গে আলাদা আলাদা করে খুলে পাশে রাখা হয়েছে এবং যীশুর দেহ সেখানে নেই, যীশুর দেহ সেখানে নেই, এই অবস্থা তারা দেখেছিল। এবং আমরা যখন বিশদ্ধায় ১০ থেকে ১৮ পদ পড়ি তারপরে আমাদের আলোচনা আরো ভালো হবে, আমরা ভাই আনসারির সাথে আমরা পড়ব যখন ১০ যখন বিশদ্ধায় ১০ থেকে ১৮ পদ।
পরে ওই দুই শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন। এবার রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যীশুর দেহ যে স্থানে রাখা হয়েছিল একজন তাহার শিয়রে অন্যজন পায়ের দিকে বসিয়াছে। তাহারা তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছে কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যীশু। যীশু তাহাকে বললেন, নারী রোদন করিতেছ কেন, কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিলেন, মহাশয় আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রেখেছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রীয় ভাষায় তাহাকে কহিলেন, রাব্বুনি, ইহার অর্থ হে গুরু। যীশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভ্রাতাগণের মধ্যে কাছে গিয়ে তাহাদিগকে বল, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তখন মগদলিনী মরিয়ম শিষ্যদিগণের নিকট গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। আমেন।
আমেন। এখানে আমরা আরো সুন্দর এভিডেন্স দেখতে পাচ্ছি। প্রথম অংশের মধ্যে আমরা দেখলাম যে কবরের মধ্যে যীশুর দেহকে তারা দেখতে পেল না, কিন্তু কাপড়গুলো গুটানো রয়েছে এবং শিষ্যরা সেগুলা দেখে তারা আবার চলে গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরিয়ম সে তাদের সাথে ফিরে যায়নি, কারণ সে তার দুঃখ ছিল, তাই সে কবরের নিকটে দাঁড়িয়ে রোদন করতেছিল এবং রোদন করতে করতে সে কবরের ভিতরের দিকে তাকালো এবং তাকানোর পরে দুইজন স্বর্গদূত কে দেখতে পারল, পেল একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। এবং এই অবস্থা সে দেখতে ছিল, কিন্তু হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তাহার পিছন থেকে কেউ একজন বলছে যে নারী রোদন করিতেছ কেন। আর তখন সেই মহিলা যিশুকে হয়তো বাগানের মালি বা কোনো বাগানের কর্মচারী মনে করে তাদের কাছে কমপ্লেইন করল বা তাদের কাছে অভিযোগ করে বলল, লোকেরা আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। তখন তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন। পশ্চাতে তিনি দেখলেন যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু যদিও তিনি তাহাকে চিনতে পারলেন না, তথাপি যিশু যখন আবার বললেন, নারী রোদন করিতেছ কেন, কাহার অন্বেষণ করিতেছ ইত্যাদি ইত্যাদি, এবং আবারও সেই মহিলা তাকে বাগানের মালি মনে করে তাকে বলল যে তাহাকে কোথায় রাখিয়াছে, কে নিয়ে গিয়েছে আমরা জানি না, আপনি আমাদেরকে বলুন। আর যিশু তখন আবারও তিনি বললেন, সেই ইব্রীয় ভাষায় বললেন, মরিয়ম। আর এই কণ্ঠস্বরে মরিয়ম তাকে চিনতে পারল আর তখন সে বলল, রব্বুনি, ইহার অর্থ গুরু। এবং এরপরে পুনর্থিত যিশু তিনি কিছু তথ্যগত কথা মগদলিনী মরিয়মকে বললেন যে তিনি এখনো স্বর্গে ঊর্ধ্বে বা ঊর্ধ্বে নীত হন নাই, কিন্তু তিনি কিছু আদেশ দিলেন যেটা মৃত্যু পুনরুত্থান পরবর্তী আদেশ। আর পুনরুত্থান পরবর্তী আদেশ ছিল যে তুমি যাও তাহাদিগকে, অর্থাৎ আমার ভ্রাতৃগণ শিষ্যদিগকে বলো যে আমাদের ঈশ্বর এবং আমাদের পিতা তোমাদের পিতা, আমার পিতা তোমার পিতা, আমার ঈশ্বর তোমার ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তখন এই কথা শোনার পরে মগদলিনী সেই মরিয়ম দৌড়িয়ে শিষ্যদের কাছে গেলেন এবং গিয়ে সংবাদ দিল, আমি প্রভুকে দেখিয়াছি। তিনি আই উইটনেস, তিনি বললেন যে আমি তাহাকে দেখিয়াছি। এরপরে আমরা আবার আরেকটা অংশ পড়ব, ২০ অধ্যায় ১৯ থেকে ২৩ পদ, এবং সেখানে আমরা পরবর্তী অংশটা পড়ব।
সেদিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সে স্থানে দাস সকল যিহুদিগণের বইয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপন দুই হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমি তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ কর, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মুছিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। আমেন,
আমেন। সুতরাং এই অংশের মধ্যেও আমরা দেখতে পেলাম যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শিষ্যরা যিশু যখন মৃত্যুবরণ করলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল, তখন তারা খুব ভয়ে, যিহুদীদের ভয়ে, কারণ যিহুদিরাই যিশুকে ক্রুশে দিয়েছিল, এবং তাদের ভয়ে শিষ্যরা রুদ্ধ দ্বারের মধ্যে, অর্থাৎ দরজা বন্ধ করে তারা ঘরের মধ্যে লুকিয়েছিল। এবং যখন সেই রুদ্ধ দ্বারের ভিতরে তারা ছিল, তখন হঠাৎ করে যিশু আসিয়া তাদের মাঝখানে দাঁড়ালেন এবং তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। ইহার পরে যিশুর সেই দুই হাতে যে প্রেকের চিহ্ন, পায়ের প্রেকের চিহ্ন, তিনি কুক্ষি দেশে সেই ক্ষত তিনি তাদেরকে দেখাইলেন এবং দেখালেন পরে সেই শিষ্যরা সত্যি সত্যি তারা বিশ্বাস করেছিল। দেখেছিল এবং আনন্দিত হল। তখন যীশু আবার তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছে তদ্রূপ আমি তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন, আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ কর, তোমরা যাহাদের পাপ বচন করিবে তাহাদের মোচিত হইবে হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। সো এইখানে যীশুর পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট, আমাদের সাবজেক্ট ছিল যীশুর ক্রুশীয় মৃত্যুর পর কি হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে যীশু পুনরুত্থিত হয়েছিল, এবং পুনরুত্থিত হওয়ার পরে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন এবং তাদেরকে আদেশ দিলেন, আদেশ দিলেন যে পবিত্র আত্মা গ্রহণ করো এবং আমি তোমাদেরকে পাঠাই। পবিত্র আত্মা দিয়ে তিনি তাদেরকে পাঠাইলেন লোকদেরকে পাপ মোচন করার জন্য। অর্থাৎ এই পাপ মোচনের বিষয় হচ্ছে যে পাপ মোচনের বাণী, পাপ মোচনের সুসমাচার প্রচার করার জন্য তাদেরকে পাঠাইলেন, এবং আজ পর্যন্ত সেই একইভাবে পাপ মোচনের বাণী বা পাপ থেকে পরিত্রাণের বাণী আজকে প্রচারিত হচ্ছে পৃথিবীর সর্বস্থানে। এবং যীশু যে পুনরুত্থিত হয়েছে এটা আজকে যেমন লোকেরা অবিশ্বাস করে, পৃথিবীর বহু লোকেরা অবিশ্বাস করে যে যীশু পুনরুত্থিত হয় নাই, হয়তো কেউ কেউ মনে করে যে যীশু মৃত্যুবরণই করেন নাই, এরকম হয়তো কেউ কেউ বিশ্বাস করে। শিষ্যদের মধ্যেও মানে সেইরকম ছিল, একজন শিষ্য ছিল, সেও সেই দিন উপস্থিত ছিল না যেদিন সেই রুদ্ধদ্বার অবস্থায় যীশু তাদের মধ্যে এসে তাদেরকে আদেশ দিলেন এবং শান্তির বাণী দিলেন, সেদিন একজন শিষ্য সেখানে উপস্থিত ছিল না। তো সেই অংশটাও আমরা দেখব যোহন বিশ অধ্যায় ২৪-২৫ পদের মধ্যে।
যীশু যখন আসিয়াছিলেন তখন তোমা সেই ১২ জনের একজন যাহাকে দিদুম বলে তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার দুই হাতে প্রয়োগের চিহ্ন না দেখি ও সেই প্রয়োগের স্থানে আমার আঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষিদেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতেই বিশ্বাস করিব না।
আমেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিদুম বা তাকে থোমা বলা হয়, ইংরেজিতে থমাস বলে, সেই থোমা সেখানে না থাকার কারণে শিষ্যেরা যখন বলল যে আমরা যীশুকে দেখেছি এই সেই, তারা খুব আনন্দিত ছিল, কিন্তু থোমা কি বলছো, না 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 আমি কোনো মতেই বিশ্বাস করব না, যতদিন পর্যন্ত মানে আমার সেই অঙ্গুলি তার কুক্ষি দেশে প্রবেশ না করব এবং তার হাতের সেই প্রেকের চিহ্ন, পায়ের প্রেকের চিহ্ন সচক্ষে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই বিশ্বাস করব না। এবং সেই কথা থোমা বলল, কিন্তু যীশু সেটাও তিনি জানেন, শুনলেন। সেই জন্য পরবর্তীতে ৮ দিন পরে, অর্থাৎ এক সপ্তাহ পরে তিনি আবার দেখা দিলেন এবং কি করলেন সেটা আমরা যোহন বিশদায় ২৬-২৯ পদের মধ্যে দেখব।
৮ দিন পরে তাঁহার শিষ্যগণ পুনরায় গৃহের মধ্যে ছিলেন এবং তোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল, এমন সময় যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি তোমাকে কহিলেন, এদিকে তোমার আঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশের মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হোক। তোমা উত্তর করিয়া কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করিল।
আমেন। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। আজকের পৃথিবীতে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে লোকেরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে না। থোমাকে যীশু বলছেন যে তুমি দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, কিন্তু যাহারা না দেখিয়া বিশ্বাস করে তাহারা ধন্য। যাহারা না দেখিয়ে বিশ্বাস করে, আজকে আমরা ২০০০ বছর আগে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে সশরীরে বর্তমান ছিলেন, তিনি আমাদের মতো দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যেন মানুষের মাঝে তিনি বসবাস করতে পারেন। আমরা পূর্ববর্তী পাঠগুলোতে দেখেছি যে কেন তিনি মানুষের দেহে জন্মগ্রহণ করলেন, ঈশ্বর হইয়াও তিনি আমাদের মাঝে তিনি আসলেন, কেন বাস করলেন, সেই বিষয়ে আমরা ফিলিপীয় দুই অধ্যায় পাঁচ পদের মধ্যে, পাঁচ থেকে নয় পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেন সেই ঘটনা ঘটেছিল বা সেই কথা লেখা হয়েছিল। আজকে আমাদের বিষয় যে আজকের দিনে আরো অনেক লোক, বিভিন্ন বিশ্বাসের লোক, তারা বিশ্বাস করে যীশুকে ক্রুশে দেওয়া হয় নাই। তাইলে যীশুকে ক্রুশে দেওয়া যদি না হয় তাইলে তাকে কবর দেওয়া হয়েছে প্রশ্ন আসে না, এবং তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার তো প্রশ্নই আসে না, নাকি? কোন প্রশ্নই আসে না। যদি তাকে ক্রুশে দেওয়াই না হয় তাইলে তার মৃত্যুর প্রশ্ন আসতেছে না, যদি তাকে ক্রুশে মৃত্যু না হয় তাইলে পুনরুত্থানের প্রশ্ন আসতেছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিশ্বাসী লোকেরা, পৃথিবীতে বিভিন্ন বিশ্বাসে বিশ্বাসী লোক আছে, এক একজনের এক এক রকম বিশ্বাস। সুতরাং বিভিন্ন বিশ্বাসের লোকেরা আমরা সেটা শুনব। আমাদের ডেভিড ভাই আনসারির কাছ থেকে আমরা একটা অংশ তিনি আমাদের পাঠ করে শোনাবেন, যে অন্য বিশ্বাসে বা অন্য গ্রন্থে, পবিত্র গ্রন্থের মধ্যে কি বলা হচ্ছে আমরা সেই বিষয়ে শুনব ওনার কাছ থেকে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে থোমা সে বিশ্বাস করে নাই, সে বিশ্বাস করে নাই, কিন্তু আজকে এরকম শুধু থোমার মতো নয়, আরো লাখ লাখ মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ সেই পুনর্থিত প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। এবং বিশ্বাস করা না করা এটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। যেমন থোমা বিশ্বাস করে নাই, কিন্তু যখন দেখিয়াছে তখন বিশ্বাস করিয়াছে এবং এটা সত্যিকার ভাবে হবে। তো আসুন আমরা আরেকটা অংশ থেকে আমরা দেখি যীশুর মৃত্যু পুনরুত্থানের বিষয়ে কোন সাক্ষ্য পাওয়া যায় কিনা।
এখানে বলা হয়েছে, আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করিয়াছি, যিনি ছিলেন আল্লাহর রসুল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এইরূপ ধাঁধায় পরিণত পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা একত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান ছাড়া তারা এ বিষয়ে কোন খবরই রাখে না, আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি। এটা কোরআনের চতুর্থ সূরা ১৫৭ আয়াতের মধ্যে লেখা আছে যে তারা বিশ্বাস করে না যে প্রভু যীশু খ্রিস্টকে। আরো তারপরে আরো যদি আমরা ১৫৮ এবং ৫৯ পড়ি, বরং তাকে উঠিয়ে নিয়েছে আল্লাহ তাআলা নিজের কাছে, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আহলে কিতাবীদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপরে তাদের মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপরে সাক্ষী উপস্থিত হইবে। আমরা দেখি যে এখানে তারা বিশ্বাস করে না যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছে এবং ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে তুলে নেওয়া হয়েছে এবং তাকে আমাদেরকে ব্লেম করা হয়েছে যে এটা আমরা শুধুমাত্র দাদা হিসাবে আমরা দেখি। কিন্তু যদি আমরা ১৫৯ আয়াত দেখি, তাতে আমরা দেখি যে তাকে তুলে নেওয়া হয়েছে এবং আমরা দেখি যে ওখানে কোরআনে পরিষ্কার ভাবে লেখা আছে যে তার মৃত্যুর বিষয়ে, তার ক্রুশের বিষয়ে তাকে তা অস্বীকার করা হয়েছে।
আমরা ভাই আনসারির কাছ থেকে কিছু শুনলাম যে আমি বলেছিলাম যে পৃথিবীতে বিভিন্ন বিশ্বাসের মানুষ রয়েছে এবং বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিশ্বাস করে, কিন্তু আসলে যীশুখ্রিস্ট যে মৃত্যু হয়েছে, ক্রুশীয় মৃত্যু হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে, অনেকে হয়তো তার প্রমাণ বা এভিডেন্স হয়তো দেখতে চায়, কিন্তু সত্যিকার ভাবে কোনো কিছুর প্রমাণ বা কোনো কিছুর এভিডেন্স দেখানো আজ থেকে 2000 বছর আগে এমন কোন পত্র পত্রিকা ছিল না, এমন কোন টিভি নিউজ ছিল না, এমন কোন এমন ধরনের কোনো কিছু ছিল না যে আমরা বা কেউ প্রমাণ দেখাতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বিশ্বাস করি, আমরা যারা বিশেষ করে বুঝতে পারি, যাদের সেই বোঝার ক্ষমতা আছে, যে অদৃশ্য একটা লোকের বিষয় আমরা ইতিহাস থেকেই জানি। আমরা আজকে থেকে যদি 1000 বছর আগের কথা, 500 বছর আগের কথা, কোন ঐতিহাসিক কোন ঘটনার কথা যদি আমরা বলি, অনেকে বিশ্বাস করে। কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করে? ইতিহাস লেখা, কিন্তু কেউ তো আসলে দেখে নাই। যেমন আমি যদি বলি আব্রাহাম লিঙ্কন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সেইটা এখন যারা বেঁচে আছে বা বর্তমানে যারা আছে তাদের মধ্যে কয়জনের সচক্ষে দেখেছে? সবাই আমি দেখি নাই, আমরা দেখি নাই। বা আমরা যদি বলি যে আমেরিকা 1800 শতাব্দীতে মেফ্লাওয়ার শিপে করে তারা আসছিল, এটা এখন আমরা হিস্ট্রিতে পড়ছি, কেমন হিস্ট্রিতে আমরা পড়ছি যে তারা মেফ্লাওয়ার শিপে করে তারা এসেছিল এবং সেই ইন্ডিয়ানদের সঙ্গে, অর্থাৎ ইন্ডিয়ান দ্যাট মিন্স যারা বাংলা আমেরিকার নেটিভস, এই নেটিভসদের সাথে তারা ফিস্ট করেছিল, ভোজন করেছিল, টার্কি খেয়েছিল, এগুলি সবই ইতিহাস। সো যারা সেই সময় সেই অবস্থায় ছিল এগুলা তারাই লিপিবদ্ধ করেছে, যারা আই উইটনেস ছিল, যারা সচক্ষে দেখেছে এবং তারাই এই সকল বিষয় লিখেছে। সুতরাং আমরা যে কোনো ইতিহাস আমরা পড়ি না কেন, আমরা সবসময় আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস কখনো বাস্তবে প্রমাণ দেওয়া যায় না। বিজ্ঞান সবকিছুর প্রমাণ দেয়, বিজ্ঞান সবকিছুর প্রমাণ দেয় পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে। এখন যদি আমাকে কেউ বলে যে পানির মধ্যে অক্সিজেন আছে, কেমন পানির মধ্যে অক্সিজেন আছে, এখন এটা বললে আমি বিশ্বাস করব না, কিন্তু বিজ্ঞান বলে পানিতে অক্সিজেন আছে, কেমন আর আছে যে বিজ্ঞান সেটা প্রমাণ করে দিতে পারবে যে হ্যাঁ পানির মধ্যে অক্সিজেন আছে। আবার পানির অবস্থা, পানির কঠিন অবস্থা, পানির তরল অবস্থা, পানির বায়ুয় অবস্থা, এগুলোও বিজ্ঞান পরীক্ষা করে দেখাতে পারে। কিন্তু তৎকালীন সময় হাজার হাজার বছর আগে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলি প্রমাণ করে দেখানো যায় না। কেবলমাত্র যারা আই উইটনেস আছে, যারা সঙ্গে ছিল, তারাই সেই ইতিহাসগুলা লেখে এবং তার উপর আমরা ভিত্তি করে। যেমন থমা বলেছিল যে আমি হাত না দিলে, অর্থাৎ আমার সচক্ষে না দেখলে আমি বিশ্বাস করব না। সো আজকের পৃথিবীতে সেই থমা বা টমাসের মতো লোকও পৃথিবীতে এখনো আছে যারা তাকে বিশ্বাস করে না, কারণ তারা তাকে দেখে না। কিন্তু যীশু কি বলেছেন তোমাকে, কি বলেছেন একদম শেষের দিকে, তিনি কি বলেছেন 29 পদে, যারা
ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করে।
হ্যাঁ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। আজকের পৃথিবীতে ধন্য সেই সকল লোকেরা, সেই সকল ভক্তবৃন্দ যারা না দেখিয়া বিশ্বাস করে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, তাকে কবর দেওয়া হয়েছিল এবং তৃতীয় দিবসে মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন, সেই বিষয় আমরা দেখতে পাই। সো এখানে ইতিহাস শুনে দেখে মানুষ লিখে, কিন্তু বাইবেলের মধ্যে আমরা যে ঘটনা পাই সেখানে একটা বিরাট পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা কিরকম? সেই পার্থক্যটা হচ্ছে যে জগতের মানুষ যে ইতিহাস লিখে সেই ইতিহাসগুলো মানুষ দেখে এবং বিভিন্ন ইতিহাসের উপর ভিত্তি করে তারা লিখে। কিন্তু বাইবেল যারা লিখেছিল, যে শিষ্যরা লিখেছিল, এবং তারা ছিল আই উইটনেস, তারা তার সাথে খেয়ে, যে পার্থক্যটা এখানে দেখতে পাই সেই পার্থক্যটা আমরা একটু দেখতে পাই বাইবেলের মধ্যে, যে পার্থক্যটা কি, এবং সেই পার্থক্যটা আমি আপনাদের কাছে পড়ছি। কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন, তাহাই লিখিয়াছেন। এখানে হচ্ছে বাইবেল ইতিহাস লেখার মধ্যে পার্থক্য। সাধারণ ইতিহাস পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া কেউ লিখে না, এবং পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে, অর্থাৎ বাইবেল কখনো আকাশ থেকে বা কোনো কিছুই আকাশ থেকে ধপাত করে কোনো পুস্তক পড়ে নাই, স্বর্গ থেকে বা বেহেস্ত থেকে কোনো পুস্তক ধপাস করে মাটিতে পড়ে নাই। কিন্তু এখানে বলছে যে শিষ্যরা যারা এই পুস্তকখানা লিখেছে তারা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত, অর্থাৎ লেড বাই দ্য হোলি স্পিরিট, অর্থাৎ রুহু দ্বারা পরিচালিত। এবং বলছে ঈশ্বর হইতে, হোয়াট এভার দ্য রিসিভ ফ্রম গড, ঈশ্বর হইতে যাহা পাইয়াছে, দ্যাট ইজ রিটেন, সেইটাই লেখা হইয়াছে ঈশ্বর হইতে। সো বাইবেলের ইতিহাসটার পার্থক্য হচ্ছে এই যে এখানে আমরা যা কিছু দেখছি সবগুলার একটা ভ্যালিডিটি আছে, সবগুলা একটা ঐশ্বরিক বা একটা ডিভাইন পাওয়ার, একটা ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, যে এটা কোনো মানুষের ইচ্ছানুক্রমে, পরিষ্কার লেখা আছে দ্বিতীয় পিতার এক অধ্যায় একুশ পদের মধ্যে, যে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। কোন বক্তা নিজের ব্যাখ্যা লেখে নাই। এখানে আমরা যত ব্যাখ্যা যত আলোচনা আমরা দেখতে পাচ্ছি, এটা বক্তা কখনো, বক্তা মানে লেখক, লেখক তার নিজের বক্তব্য দেয় নাই, কিন্তু তারা কি বলছে যে পবিত্র আত্মা বা দ্য হোলি স্পিরিট বা রুহুর দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন, তাহাই লিখিয়াছেন। সুতরাং এখানের মধ্যে আমরা বাইবেলের অথেন্টিসিটি, বাইবেলের যে অথেন্টিসিটি বা যে খাঁটি, যে সত্য, যে নিখুঁত, এর মধ্যে কোনো ভেজাল নাই, সেটা এখানে প্রমাণিত হয়। অনেকে হয়তো বলে থাকে যে বাইবেল বিকৃত, বাইবেল পরিবর্তন করা হয়েছে বা বাইবেল অন্যভাবে লেখা হয়েছে, কিন্তু সে বিষয়ে বাইবেল আরো কঠোর উক্তি প্রকাশ করছে। আর সে বিষয়ে যদি আমরা দেখি, আর সেখানে আমরা এই কথা দেখতে পাই, আমরা প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় আঠারো পদ থেকে আমরা পড়ছি, যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেক জনের কাছে আমি এই সাক্ষ্য দিয়া বলিতেছি। এটা যোহনের মধ্যে দিয়া যিশুর কথা, ঈশ্বরের কথা, যে যারা এই ভাববাণী পড়বে, যারা শুনবে, তাদের কাছে আমি এই সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? যদি, মানে অনেকে বিশ্বাস করে না, কিন্তু এখানে বলা হচ্ছে যদি কেহ ইহার সহিত কিছু যোগ করে, কিছু যোগ করে, অ্যাড এনিথিং, কোনো কিছু যদি যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। সো এখানের মধ্যে আমরা প্রুফ অফ অথেন্টিসিটি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে যে বাইবেল যে খাঁটি, সেখানে ঈশ্বর নিজেই তিনি প্রকাশ করছেন যে এর সাথে যদি কেউ কিছু যোগ করে, তবে এই বাইবেলে যত রকম শাস্তি আছে সব শাস্তি তার উপর পড়বে। খুব ভয়ঙ্কর ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং আরো বলা হচ্ছে যে আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, হরণ মানে কিছু বাদ দেয়, এখান থেকে যদি কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। সুতরাং এমন বুকের পাটা বলবো আমরা, এমন বুকের পাটা, এমন দুঃসাহস, এমন কোন ব্যক্তি নেই যারা পবিত্র বাইবেল লিখেছে, যারা ইভেন যারা অনুবাদ করেছে, তারা তারা কত ভীতু যে ঈশ্বরের বাক্য থেকে কিছু হরণ করা বা যোজন করা, যোগ করা। সো যোগ করা এবং হরণ করা বা বিয়োগ করা, এটা কত বড় ভয়ঙ্কর ওয়ার্নিং বাইবেলের মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে আসলে এটা কখনোই সম্ভব না। সুতরাং বাইবেলের মধ্যে যীশু খ্রিস্ট পুনর্থিত হয়েছেন এবং পুনর্থিত হয়ে তিনি যে সমস্ত ঘটনা হয়েছে যেগুলা তিনি প্রকাশ করেছেন, যে সমস্ত কথা তিনি বলেছেন, যাদের কাছে তিনি দেখা দিয়েছেন, সেই বিষয়ে বাইবেলে আরো অনেক এভিডেন্স রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ফিলিপীয় দুই অধ্যায় মধ্যে আরো কিছু পদ আমরা এখানে দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, আকারে প্রকারে মনুষ্যবত প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন, অর্থাৎ ক্রুশের মৃত্যু তিনি বরণ করলেন। তিনি এইখানে সেই সাক্ষ্য দেওয়া হয়েছে, তিনি ক্রুশীয় মৃত্যুবরণ করলেন, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চে পদান্বিত করলেন, অতিশয় উচ্চে পদান্বিত করলেন, তিনি তাকে উঠাইলেন এবং সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম তিনি দিলেন, যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। সুতরাং এখানে আমরা এই বিষয় দেখতে পাই। এবং একটা প্রশ্ন হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কতদিন তিনি মৃত্যুর পরে এই পৃথিবীতে ছিলেন। আমরা যদি প্রেরিত পুস্তক দেখি, প্রেরিত পুস্তক এক অধ্যায়ের মধ্যে আমরা যাব এবং সেখানে আমরা কিছু এভিডেন্স দেখব যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর পরে তিনি পুনর্থিত হলেন এবং পুনরুত্থানের পরে তিনি কি করলেন,
কতদিন এখানে ছিলেন।
আমরা প্রেরিত এক অধ্যায় থেকে আমি পড়ছি, আর সেখানে লেখা আছে যে হে থিওফিল, প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিতদিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়ে ঊর্ধ্বে নীত হইলেন। আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত চল্লিশ দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের নানা বিষয় কথা বলিলেন, আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো, কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশিদিন পরে নয়। আমরা এরপরে যদি কন্টিনিউ আমরা করি তাহলে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের এই সমাপনী বক্তব্য দিলেন, তিনি বিদায় বাণী, বিদায় সম্ভাষণ, তিনি বিদায় ভাষণ তিনি দিলেন এবং তারপরে তিনি শিষ্যদের সামনেই স্বর্গে উন্নীত হলেন। এবং তিনি এরপরে যদি আমরা পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে সেই পবিত্র আত্মাকে আমরা দুই অধ্যায় যদি পড়ি সেখানে আমরা দেখতে পাই যে যীশুর স্বর্গে উন্নীত হওয়ার পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত হইল, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে পুনর্থিত প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে উন্নীত হইবার পরে তিনি সেই সহায়ের কথা বললেন, আর সেই সহায় হচ্ছে কেউ হয়তো আমরা যদি যোহন ষোলো অধ্যায় দেখি সহায়ের বিষয় হয়তো লোকেরা বিভিন্ন রকম সেটাকে অনুবাদ করে, ট্রান্সলেশন মানে বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করে, এক একজনের ইন্টারপ্রিটেশন এক একজনের দৃষ্টিকোণ থেকে, বিবলিক্যাল ইন্টারপ্রিটেশন, ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন, বিভিন্ন ইন্টারপ্রিটেশন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করে, যে যেটা চিন্তা করে সেরকম ইন্টারপ্রিটেশন করে। সো কেউ হয়তো মনে করে যে যে পবিত্র আত্মাকে প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন, যে যখন চৌদ্দ অধ্যায় যদি আমরা দেখি যে তোমাদের হৃদয়ের উদ্বিগ্ন না হোক, তিনি বলেছেন আমি তোমাদের জন্য এক সহায় পাঠাইয়া দেব, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, কিন্তু আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিব, এবং সেই সহায় তোমাদের কাছে আসলে পরে তোমরা কি পাবে, শক্তি পাবে, তোমরা শক্তি পাবে এবং সমুদয় সমরিয়া জিহুদিয়াতে তোমরা আমার সাক্ষী হইবে। আর সে বিষয়ে আমরা যদি আমরা যখন চোদ্দ অধ্যায়ের মধ্যে দেখি এবং চোদ্দ অধ্যায় যে আমি তোমাদের জন্য আত্মা পাঠিয়ে দিব, সো এই তিনটা অধ্যায় যদি আমরা পড়ি, যখন চোদ্দ অধ্যায়, যখন পনেরো অধ্যায় এবং যখন ষোলো অধ্যায়, তাহলে আমরা সেই পবিত্র আত্মার বিষয় স্পষ্ট হতে পারি। এবং এই ফিলিপিও সরি সেই প্রেরিত দুই অধ্যায় আমরা দেখতে পাই যে সেই সহায় উপস্থিত হইল, সেই সহায় উপস্থিত হল যে তাদের উপরে অগ্নিবৎ হইয়া তাহাদের উপরে অবস্থান করল এবং তারা সকলে শক্তি প্রাপ্ত হইল। সুতরাং আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে তিনি চল্লিশ দিন পর্যন্ত দেখা দিয়েছিলেন এবং চল্লিশ দিন দেখা দেওয়ার পরে আমরা যদি প্রথম করন্থীয় পুনরধ্যায় আমরা দেখি, পুনরধ্যায়ের মধ্যে আমরা কিছু অথেন্টিক তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি পুনরুত্থিত হইবার পর সেখানে এই কথা লেখা আছে যে ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন, কবর প্রাপ্ত হইলেন, শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইলেন, আর তিনি কৈফাকে পরে সেই বারো জনকে দেখা দিলেন, তাহার পরে একেবারে পাঁচশো লোকের অধিক ভ্রাতাকে দেখা দিলেন, তাহাদের অধিকাংশ ঐদ্য পর্যন্ত বর্তমান রহিয়াছে, অর্থাৎ যখন এই বাইবেল লেখা হয়েছে সেই সময় তারা জীবিত ছিল এবং তাদের মুখ থেকে আই উইটনেস তারা ছিল, তাদের কাছ থেকে এই তথ্য পেয়েছে, বিসাইডস তাছাড়া পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যারা বাইবেলের বিভিন্ন লেখকদের কথা আছে তারা লেখা তো হয়েছে, তারা লিখেছেন, কিন্তু কেহ কেহ নির্যাগত হইয়াছে, কেউ কেউ মারা গিয়েছে, কেউ কেউ জীবিত আছে। পরে তিনি যাকবকে পরে সকল প্রেরিতকে দেখা দিলেন, অর্থাৎ যীশু চল্লিশ দিন জীবিত থাকলেন, এই সময় তিনি এত কিছু করলেন জগৎ মানে চল্লিশ দিন পর্যন্ত পাঁচশো লোকের অধিক দিলেন, সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমি, অর্থাৎ প্রেরিত পৌল তিনি বলছেন যে আমাকেও তিনি দেখা দিলেন। সুতরাং আমরা প্রভু যীশু খ্রিস্ট পুনর্থিত হলেন এবং পুনর্থিত প্রভু যীশু খ্রিস্টের বিষয় আমরা অনেক তথ্যগত জিনিস আমরা দেখতে পাই, যে অনেক প্রমাণ আমরা দেখতে পাই যে তিনি মৃত্যুর পরে কি হলেন, কোথায় করলেন। এবং আমরা যদি যোহন একুশ অধ্যায় দেখি, যোহন একুশ অধ্যায় শেষে আমরা দেখতে পাই শিষ্যদের সাথে তৃতীয়বারের মতো শিষ্যদের দেখা দিলেন, এবং তিনি সেই শিষ্যেরা মাছ ধরতে ছিল এবং তাদের সাথে দেখা দিল। আমাদের হাতে সময় কম, কিন্তু আমরা যদি যোহন একুশ অধ্যায় পড়ি সেখানে আমরা দেখতে পাই যে একুশ অধ্যায় এক পথ থেকেই সেখানে লেখা আছে যীশু শিষ্যদেরকে তিনি আশ্চর্যভাবে মাছ ধরার আদেশ দিলেন, যে জাল ফেলো এবং অনেক মাছ পেল, কিছু নিয়ে আসো, তারা নদীর পারে মাছ ভাজা খেলো ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যদি যোহন পুস্তক লুকের মধ্যে আমরা দেখি ইম্মায়ুর পথে যীশু খ্রিস্ট তিনি পুনর্থিত যীশু তাদের সাথে দেখা দিলেন। সো বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট বিভিন্ন সময় তিনি লোকদেরকে দেখা দিলেন, এবং মৃত্যুর পরে তিনি পুনর্থিত হলেন। মোদ্দা কথা হচ্ছে যে যীশুর ক্রুশীয় মৃত্যুর পর কি হয়েছিল সেটা জানা। সো আমরা অনেক কিছু দেখলাম যে যীশু ক্রুশীয় মৃত্যুর পর তিন দিনের দিন, একটু আগে আমি যে অংশটা পড়েছি, তিন দিনের দিন প্রথম করন্থীয় পুনরোদ্ধার মধ্যে পুরাটাই, প্রথম করন্থীয় পুনরোদ্ধায় যদি আমরা পড়তে থাকি এক অধ্যায় থেকে এক পদ থেকে, আমরা দেখতে পাবো সেখানে যীশু খ্রিস্টের পুনরুত্থান সত্যি সত্যি হয়েছে। সেই বিষয় সাধু পৌল তিনি পরিষ্কারভাবে তিনি বর্ণনা করেছেন। এইভাবে আমরা দেখতে পাই যে মৃত্যুর পরে যীশু খ্রিস্ট প্রথমে পুনর্থিত কবর প্রাপ্ত হলেন, এবং তৃতীয় দিবসে তিন দিনের দিন তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন, যেটা এখানে বলা হচ্ছে যে শাস্ত্রের কথা অনুসারে তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হইলেন, তিনি মরিলেন, চার পদে আছে 15:4, মরিলেন, কবর প্রাপ্ত হইলেন এবং উত্থাপিত, তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হইলেন এবং অনেক লোককে দেখা দিয়েছিলেন। সো আমরা ধন্যবাদ দেই যে আমরা উই বিলিভ আনসিন গড, উই বিলিভ আনসিন, মানে কারণ সেই কথা বলা হচ্ছে থমাকে যীশু বলেছিলেন যে ধন্য তারা, যেটা বলা হচ্ছে যোহন বিশদায় 29 পদের মধ্যে বলা হচ্ছে যে ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিয়াছে। আমরা আমাদেরকে ধন্য মনে করি এবং আহ্বান জানাচ্ছি যে আপনিও ধন্য হন, যীশুকে বিশ্বাস করে, পুনর্থিত যীশুকে বিশ্বাস করে, তার সেই কথা যে না দেখিয়ে যারা বিশ্বাস করে তারা আরো ধন্য। তোমাকে বলেছিল তুমি দেখিয়ে বিশ্বাস করেছ ধন্য, যারা না দেখিয়ে বিশ্বাস করে তারা আরো ধন্য। আমিন,
আমিন।